বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 15 ফেব্রুয়ারি, 2 ফাল্গুন এবং ফার্সি 26 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশটিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রতিনিধিদের সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে সৃষ্ট প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ, নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গত 11 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকীতে দেশের জনগণ ইসলামী শাসনের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে বলে সর্বোচ্চ নেতার মন্তব্য। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ইরানের প্রেসিডেন্ট রাইসির বৈঠক, যেকোনো পরিস্থিতিতে তেহরানের পাশে থাকবে বেইজিং। বাংলাদেশে সরকারের দুর্নীতির জন্য দ্রব্যমূল্য বাড়ছে বলে বিএনপির অভিযোগ, তথ্যমন্ত্রী বললেন বিএনপি ব্যবসায়ীদের উস্কানি দিচ্ছে। এবং ভারতে সনাতন হিন্দুরাষ্ট্র নিয়ে যাদের সমস্যা তাদের অন্য দেশে চলে যাওয়া উচিত বলে মন্তব্য বাগেশ্বর ধামের বাবা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিজয়বার্ষিকীতে জাতি বিপ্লবের প্রতি পরিপূর্ণ ও দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছে। তিনি আজ তাবরিজের হাজার হাজার জনতার সঙ্গে এক বৈঠকে ওই মন্তব্য করেন। আজারবাইজানের জনগণকে ইরানের ঐক্য ও স্বাধীনতার পতাকাবাহী বলে অভিহিত করে তিনি বলেন, এই বাস্তবতা প্রমাণ করছে জাতি বিপ্লবের পথ থেকে বিচ্যুত হয়নি, বরং বিপ্লবী আদর্শের প্রতি অবিচল রয়েছে। বিপ্লবী দৃষ্টিভঙ্গি ও জাতীয় ঐক্য অটুট থাকলে উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে। সমস্যা দেখলেই নমনীয় না হয়ে নিজেদের শক্তি সামর্থ্য ও অর্জনের উপর আস্থা রেখে সামনে অগ্রসর হলে সাফল্য আসবে বলে মন্তব্য করেন তিনি। সর্বোচ্চ নেতা আরও বলেন, ইরানি জাতি ক্লান্তিহীন এবং ভয়ভীতি ও হতাশাহীনভাবে নিজস্ব পরিচয়কে অক্ষুণ্ণ রেখেছে। কোনোরকম হুমকি, আস্ফালন কিংবা আক্রমণের ভয়ে নিজেদের সম্মান ব্যক্তিত্বকে জলাঞ্জলি না দিয়ে সঠিক পথে চলা অব্যাহত রেখেছে ইরানি জাতি। বৈশ্বিক ও
আঞ্চলিক পরিস্থিতি যতই বদলে যাক না কেন ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বিশ্ব সময় ও ইতিহাস বদলে যাওয়ার এই জটিল পরিস্থিতিতে ইরান ও চীন একে অপরকে সাহায্য করছে, একাত্মতা এবং সহযোগিতায় একসঙ্গে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার বেইজিং সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাতে এ প্রত্যয় জানান চীনের প্রেসিডেন্ট। ২০ বছরেরও বেশি সময় পর কোন ইরানি প্রেসিডেন্ট চীন সফর করছেন। শি জিনপিং বলেন, একতরফাবাদ ও আধিপত্যবাদ প্রতিরোধ করতে এবং সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় ইরানকে সমর্থন করে চীন। তিনি আরও বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার ক্ষেত্রে বহিঃশক্তি যেসব পদক্ষেপ নিচ্ছে তার বিরোধিতা করে বেইজিং। চীনা প্রেসিডেন্ট বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে বাস্তবসম্মত ও সঠিক সমাধানে পৌঁছাতেও কাজ করে যাবে চীন। এদিকে ইরান ও চীনকে দুঃসময়ের বন্ধু বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, দুদেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হলে তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে। তিনি মঙ্গলবার বেইজিংয়ে স্বাগতিক দেশের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। অর্থনৈতিক, বাণিজ্যিক, বিজ্ঞান ও সাংস্কৃতিক অঙ্গনে দুদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বেইজিং ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রেসিডেন্ট রাইসি। তিনি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ২৫ বছর মেয়াদী চুক্তিকে নিয়ামক শক্তি বলে মন্তব্য করেন। ২০২১ সালে দুদেশের মধ্যে ওই চুক্তি সই হয়েছিল। ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুদের রক্তচক্ষু উপেক্ষা করে ইরান ও চীন নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট রাইসি তার দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানোয় চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। ইরান এবং চীনের মধ্যকার বর্তমান বার্ষিক বাণিজ্য ৩ গুণ বাড়িয়ে ৭,০০০ কোটি ডলারে নেওয়া সম্ভব। ইরান চায়না জয়েন্ট চেম্বার অব কমার্সের সভাপতি মাজিদ রেজা হারেরি একথা বলেছেন। ইরানের বিশিষ্ট এই ব্যবসায়ী নেতা দুই দেশের মধ্যকার বেসরকারি খাতের ব্যবসা বাণিজ্যের বিষয় সমন্বয় করে থাকেন। মাজিদ রেজা হারেরি বলেন, তেহরান এবং বেইজিং তাদের মধ্যকার বেড়ে চলা রাজনৈতিক এবং জ্বালানি সম্পর্ককে সামনে রেখে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে পারে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ইরানের প্রবেশ ঠেকানোর লক্ষ্য নিয়ে মার্কিন সরকার দফায় দফায় তেহরানের উপর নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং চীনের মধ্যকার বাণিজ্যে স্থিতিশীলতা বজায় রয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে দুই দেশের মধ্যে ২,৪০০ কোটি ডলারের বার্ষিক বাণিজ্য হচ্ছে। এই বাণিজ্য ৩ গুণ বাড়ানো সম্ভব। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে। বাংলাদেশ সরকারের ক্রমাগত দুর্নীতি আর অযোগ্যতার ফলেই নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তবে তার এই দাবি প্রত্যাখ্যান করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রমজান মাস সামনে রেখে বাজারে দ্রব্যমূল্য বাড়াতে বিএনপি অসৎ ব্যবসায়ী ও মজুতদারদের উৎসাহিত করছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সরকারের ক্রমাগত দুর্নীতি আর অযোগ্যতার ফলেই নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজ সকালে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মোশাররফ অভিযোগ করে বলেন, সরকারের সহযোগিতায় বিদেশে অর্থ পাচার করা হয়েছে। শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক।
ক্ষমতায় আসা নির্লজ্জ বড়াই করে সেই নিশাচর সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, অযোগ্যতা ও উন্নয়নের নামে ধোঁকা দেওয়া হচ্ছে। এমন এক জাতীয় দুর্যোগ মোকাবেলায় যখন দেশের স্বার্থ সকলের একযোগে কাজ করা দরকার, তখন অবৈধ দুর্নীতিবাজ সরকার সমস্যার সমাধানের পরিবর্তে জনগণের স্বার্থে যারা কথা বলে তাদের উপরে লাঠিচার্জ, গুলি চালিয়ে, মিথ্যা মামলা দিয়ে, গ্রেপ্তার করে, নির্যাতন করে, স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে।
এদিকে রমজান মাসকে সামনে রেখে বাজারে দ্রব্যমূল্য বাড়াতে বিএনপি অসৎ ব্যবসায়ী এবং মজুদারদের উৎসাহিত করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মেজদুপেয়ের সঙ্গে সাক্ষাৎকালে শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। মন্ত্রী বলেন, রমজান আসতে এখনও এক মাস বাকি, তার আগেই রমজানের দ্রব্যমূল্য বাড়ার বিষয়টি আলোচনায় আনতে চাইছে বিএনপি। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ভারতে সনাতন হিন্দু রাষ্ট্র নিয়ে যাদের সমস্যা তাদের অন্য দেশে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাগেশ্বর ধামের বাবা শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি বলেছেন, ভারতীয় সংবিধানের প্রথম পাতায় ভগবান রামের ছবি রয়েছে, তাই আমরা সংবিধান অনুযায়ী হিন্দু রাষ্ট্র গড়ব। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বাগেশ্বর ধামের বাবা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেছেন, সনাতন হিন্দু রাষ্ট্র নিয়ে যাদের সমস্যা তাদের অন্য দেশে যাওয়া উচিত। ভারতে যখন হিন্দুরা বাস করে তখন কেন তাকে হিন্দু রাষ্ট্র বলবেন না? গতকাল মঙ্গলবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এ ধরনের মন্তব্য করেছেন। ধীরেন্দ্র শাস্ত্রী অনেকদিন ধরেই দেশ বিদেশে শিরোনামে রয়েছেন, তার বিরুদ্ধে কুসংস্কার প্রচারের অভিযোগ উঠেছে। বাবা ধীরেন্দ্র শাস্ত্রীর দাবি, বিশ্বে যত ভারতীয় আছে তাদের সকলের শিরায় রামকৃষ্ণের রক্ত বয়ে চলেছে। আমাদের পরিকল্পনা সনাতন হিন্দু রাষ্ট্র, অখণ্ড ভারত। বাগেশ্বর ধামের বাবা আরো বলেন, হিন্দুরা ভারতে বাস করে, তাহলে কেন এটিকে হিন্দু রাষ্ট্র করা যায় না? এখানে বসবাসকারী মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধর্মের লোকেরাই হিন্দু। আমরা মানুষকে হিন্দু রাষ্ট্রের সুবিধা বলবো এবং তারপর তাদের শপথ গ্রহণ করাবো। যখন দেশের এক তৃতীয়াংশ মানুষ কথা বলবে তখন সরকারকে তাদের কথা মানতে হবে। সম্প্রতি সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে স্বঘোষিত এই ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, সনাতন ধর্মকে যারা বিরোধ করবেন তাদের বয়কট করা হবে। তিনি বলেন, যারা ধর্মসূত্রে হিন্দু তাদের ধর্মে ফিরিয়ে আনা হচ্ছে, কিছু মানুষ তাতে বাধা দিচ্ছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, ভূমিকম্প বিধ্বস্ত দেশের প্রতিটি এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তা পাঠাতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক ইগারের সঙ্গে রাজধানী দামেস্কে বৈঠকের সময় একথা বলেছেন প্রেসিডেন্ট বাশার আসাদ। যোগাযোগ এবং স্বাস্থ্যখাতের মতো জায়গাগুলোর মৌলিক অবকাঠামো পুনর্নির্মাণের উপর গুরুত্ব আরোপ করে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, গত সপ্তাহের ভূমিকম্প সিরিয়ার সাধারণ জনগণের জীবনধারণ ব্যবস্থাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে। বৈঠকে ইগার বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার নাগরিকদের জন্য প্রয়োজনীয় মৌলিক ও জরুরি সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে রেডক্রসের। সিরিয়ার আরব রেড ক্রিসেন্ট এককভাবে তাদের সাধ্যমতো যে মানবিক ত্রাণ তৎপরতা ও উদ্ধার কার্যক্রম চালিয়েছে তার প্রশংসা করেন ইগার। এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের সংখ্যায় 41,000 ছাড়িয়ে গেছে। তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য ইরানের পক্ষ থেকে পাঠানো সাহায্যের তৃতীয় চালান তুরস্কে পৌঁছেছে। ইরানের ত্রাণবাহী বিমানটি মঙ্গলবার তুরস্কের দক্ষিণ মধ্যাঞ্চলীয় শহর গাজিয়ান্তোপে অবতরণ করে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এসব ত্রাণ পাঠানো হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাপরিচালক আশকান মুসাভি এই খবর জানিয়ে ইরানি ত্রাণবাহী বিমানের গাজিয়ান্তোপে অবতরণ করার ছবি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে প্রায় 50,000 মানুষ নিহত হয়, যার মধ্যে তুরস্কের নাগরিকই রয়েছেন 35,000। পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং সেখানে অনেক এলাকা তারা দখল করে নিয়েছে। এই প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ জোরদার করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, ইউক্রেন এবং তার মিত্রদের শক্তি অর্জনের আগে রাশিয়া যতটা সম্ভব বেশি এলাকা দখল করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এজন্য এখন গতি হয়ে পড়েছে আসল কথা। সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত বাস্তবায়ন, সরবরাহ, চালান পাঠানো এবং প্রশিক্ষণ প্রদান সব ক্ষেত্রেই এখন গতি জরুরি। এই গতি এখন মানুষের জীবন বাঁচাবে, নিরাপত্তা ফিরিয়ে আনবে এবং মিত্রদের মধ্যে যারা এই গতির গুরুত্ব বুঝবে তাদেরকে ধন্যবাদ। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। পরিবেশনায় ছিলাম রেজওয়ান হোসেন।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি চীন সফরে গিয়ে রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। সর্বক্ষেত্রে তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শি জিনপিংয়ের গুরুত্ব আরোপ নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছি আমি বাবুল আখতার। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি চীন সফরে গিয়ে রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রেসিডেন্ট রাইসি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক, বাণিজ্যিক, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা ও সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া ইরান ও চীনের মধ্যে অংশীদারিত্বের দলিল এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও জোর দেন রাইসি। বৈঠকে রাইসি জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ও চীনের শত্রুদের বিরোধিতা সত্ত্বেও দুদেশের মধ্যে সম্পর্কের সুসংহতকরণ ও সম্প্রসারণ অব্যাহত রয়েছে এবং উভয় দেশের সুষ্ঠু ব্যবস্থাপনায় এসব সম্পর্ক দারুণ অগ্রগতি অর্জন করেছে। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরান ও চীনের মধ্যকার সম্পর্কের ক্রমবর্ধমান ধারার কথা উল্লেখ করে দুদেশের মধ্যে স্বাক্ষরিত ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের দলিল বাস্তবায়নকে তেহরান ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি তা দিন দিন গভীরতার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হিসেবে উল্লেখ করে বলেন, চীন ইরানের সাথে সম্পর্ক উন্নয়নে দৃঢ়ভাবে বিশ্বাস করে। তেহরান ও বেইজিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে ইরান ও চীনের প্রেসিডেন্টের গুরুত্বারোপ বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করা যেতে পারে। প্রথমত, ইরান চীনের আঞ্চলিক এবং আন্তর্জাতিক কৌশলের মধ্যে অবস্থান করার পাশাপাশি তার ভূরাজনৈতিক অবস্থান, প্রাকৃতিক ও খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার, বিপুল পরিমাণ তেল ও গ্যাসের মজুদ, উল্লেখযোগ্য জনসংখ্যা ও আয়তন এবং সে সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক প্রবণতা ও নীতিতে ইরানের অনিশ্চয়কার্য প্রভাবের কারণে বেইজিং তেহরানকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। দ্বিতীয় বিষয় যা চীনের কাছে ইরানের গুরুত্বকে দ্বিগুণ করে তা হল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের আধিপত্যের মোকাবেলার ক্ষেত্রে দুদেশের অভিন্ন অবস্থান। তেহরান ও বেইজিং বিশ্বে মার্কিন নেতৃত্বাধীন একতরফাবাদ শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি ভূমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার প্রতি জোর দিয়ে আসছে। আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমা দেশগুলোর একতরফা অত্যাচারী আচরণের সমালোচনা করে চীনের প্রেসিডেন্ট বলেছেন, দুর্ভাগ্যবশত এই দেশগুলো স্নায়ুযুদ্ধের যুগের ভুল পদ্ধতির উপর জোর দিয়ে আসছে এবং এর ফলে আন্তর্জাতিক রীতিনীতি এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল এবং ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুত্রাও আজ সকালে গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। নির্বাচনের আগে এসব প্রতিনিধিদের ঢাকা সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন।
বাংলাদেশের নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শুলের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলটি। এ সময় ডেরেক শোলে বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনীতি ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু, দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।
আমেরিকা আমাদের সবচেয়ে বড় ইনভেস্টর, আমেরিকা আমাদের সবচেয়ে বড় সিঙ্গল কান্ট্রি, আপনার আমাদের গার্মেন্ট কিনেন তারা প্রায় $9 billion। আমরা তাকে অনুরোধ করেছি যে আমাদের 100টা নতুন স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, যদি ওখানে তারা ইনভেস্ট করেন খুশি হব।
এছাড়া ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোত্রাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আন্তর্জাতিক মহলের বাংলাদেশ সফর বিশ্লেষক মহলকে দিচ্ছে নানা ধরনের বার্তা। এ বিষয়ে গণতান্ত্রিক বাম মোর্চার নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি মনে করেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ এখন অনেকের কাছেই বেশ বড় একটি ফ্যাক্টরে পরিণত হয়েছে, কিন্তু ক্ষমতাসীন বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক গণতান্ত্রিক রূপান্তরের যে দাবি বিরোধী দলগুলোর দিক থেকে আছে, এখানে জনগণের ভোটাধিকার নেই, এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই আছে, সেক্ষেত্রে সরকার সেই জায়গাটি কোনোভাবেই গ্রহণ করছে না এবং একটা তাদের যে জবরদস্তিমূলক শাসন, জনগণের ভোট ছাড়া শাসন, সেটাই টিকে রাখছে। এইটা সরকারকে আন্তর্জাতিক পরিসরে দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে দুর্বল করে ফেলেছে। এই কারণে যে আসলে একটা সরকার যখন জনপ্রতিনিধির উপর দাঁড়িয়ে থাকে না, জনসম্মতির উপর দাঁড়িয়ে থাকে না, তখন তার দেশের স্বার্থ রক্ষার জন্য যে একটা শক্ত ভিত দরকার হয় সেটা তারা হারিয়ে ফেলে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দর্পণ, দুঃখিত সংবাদ ভাষ্যের প্রতিবেদন। এখন রয়েছে আমাদের সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। আজকের দর্পণে রয়েছে হজরত ইমাম কাজেম আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম মুসা কাসিম আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী। শ্রোতা ভাই বোনেরা, ইসলামের মুসলিম মহানায়ক ইমাম মুসা কাসিম আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন। ১৮৩ হিজরির ২৫ রজব ইসলামের ইতিহাসের এক গভীর শোকাবহ দিন, কারণ এই দিনে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহাসাল্লামের পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম 55 বছর বয়সে শাহাদাত বরণ করেন। এ উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা এবং পেশ করছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহাসাল্লামের এই পবিত্র বংশধরের শানে অশেষ দরুদ ও সালাম।
ইমাম মুসা ইবনে জাফর আল কাজিম আলাইহিসসালামের জন্ম হয়েছিল 128 হিজরির 7ই সফর তথা খ্রিস্টীয় 745 সনের 10ই নভেম্বর মক্কা ও মদিনার মধ্যবর্তী আবোয়া এলাকায়। রাগ সংবরণে অশেষ ধৈর্যের জন্যই এই মহান ইমামকে বলা হতো কাজিম। তিনি ছিলেন জগৎ বিখ্যাত ইমাম হজরত জাফর সাদিক আলাইহিসসালামের সন্তান। কোনো কোনো বর্ণনা অনুযায়ী ইমাম মুসা কাজিমের মায়ের নাম ছিল হামিদা আল বারবারিয়া। ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম ছিলেন পিতা ইমাম জাফর সাদিক আলাইসাল্লামের মতোই নির্ভীক ও ন্যায়পরায়ণ এবং জুলুমের বিরুদ্ধে সোচ্চার। পিতার মহৎ গুণগুলোর সবই অর্জন করেছিলেন ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম। তাঁর 35 বছরের ইমামতের জীবনের প্রায় পুরোটাই কেটেছে কারাগারে ও নির্বাসনে। ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম ছিলেন ইসলামের অত্যন্ত দুর্যোগপূর্ণ সময়ে প্রকৃত ইসলামের প্রদীপকে জিইয়ে রাখার ও আরও বিকশিত করার অন্যতম প্রধান কাণ্ডারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের এই সদস্য ছিলেন অজস্র মহৎগুণের আধার এবং যোগ্য মুমিন গড়ে তোলার অনন্য এক শিক্ষক।
ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম আব্বাসীয় শাসকদের শত অত্যাচার ও নিপীড়ন এবং কারাদণ্ড ও নির্বাসন সত্ত্বেও ইসলামের সঠিক শিক্ষা প্রচারের আন্দোলন অব্যাহত রাখেন। ইমাম তার অনুসারীদেরকে জ্ঞানার্জনের জন্য অশেষ অনুপ্রেরণা যোগাতেন। তিনি বলতেন, জ্ঞান মৃত আত্মাকে জীবিত করে, যেমনটি বৃষ্টি জীবিত করে মৃতভূমিকে। ইমাম মুসা কাজিম আলাইসাল্লামের মহানুভবতা, প্রেমময় ইবাদত, নম্রতা, সহিষ্ণুতা, তত্ত্বীয় ও জ্ঞানগর্ভ বিতর্কে তার ঐশী জ্ঞান এবং দানশীলতা ছিল শত্রুদের কাছেও সুবিদিত। তত্ত্বীয় ও জ্ঞানগর্ভ বিতর্কে ইমামের ঐশী জ্ঞান বিস্তৃত চিন্তাশক্তি ও সংশ্লিষ্ট বিষয়ের উপর পরিপূর্ণ দখল ফুটে উঠত। আসলে রাসুলের জ্ঞানের দরজাগুলো আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালামের সামনে খুলে গিয়েছিল এবং সেই ঐশী জ্ঞান প্রত্যেক ইমামের মাধ্যমে পরবর্তী ইমামের কাছে পৌঁছেছে।
ইমাম মুসা কাজিম আলাইহিসসালামকে বিভিন্ন সময়ে নানা কারাগারে রাখা হয়েছিল। যেমন ইমামকে বসরায় ঈসা ইবনে জাফর নামক এক জল্লাদের কারাগারে 1 বছর বন্দি রাখা হয়। সেখানে ইমামের ইবাদত বান্দেগী ও উত্তম চরিত্রের জাফরের উপর এমন প্রভাব রাখে যে ওই জল্লাদ হারুনের কাছে এক লিখিত বার্তায় জানিয়ে দেয় যে তাকে আমার কাছ থেকে ফিরিয়ে নাও, নতুবা আমি তাকে মুক্ত করে দেব। এরপর হারুনের নির্দেশে ইমাম মুসা ইবনে জাফর আলাইহিসসালামকে বাগদাদে ফাজল ইবনে রাবির কাছে কারারুদ্ধ করা হয়। এর কিছুদিন পর ফাজল ইবনে ইয়াহিয়ার কাছে হস্তান্তর করা হয় এই মহান ইমামকে। কয়েকদিন পর সেখান থেকেও তাকে পাঠানো হয় কুখ্যাত ইহুদি জল্লাদ সান্দি ইবনে শাহাকের কারাগারে। ইমাম কাজিম আলাইহিসসালামকে এক কারাগার থেকে বারবার অন্য কারাগারে স্থানান্তরের কারণ ছিল এটাই যে হারুন প্রতিবারই কারা প্রহরীকে নির্দেশ দিত ইমামকে গোপনে হত্যা করার, কিন্তু তাদের কেউই রাজি হয়নি এ কাজ করতে। অবশেষে সান্দে ইমামকে বিষ প্রয়োগ করতে রাজি হয়। হযরত ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম তাঁর বন্দী অবস্থার কঠিনতম সময়েও বিচক্ষণতা, বীরত্ব এবং সংগ্রামী ও আপোষহীন মনোভাব ত্যাগ করেননি।
ইমাম মুসা কাজিমের আধ্যাত্মিক খ্যাতি, জ্বালাময়ী বক্তব্য ও দৃঢ় মনোবল ছিল আব্বাসীয় শাসক হারুনের কাছে অসহনীয়। মহানবীর আহলে বাইতের অনুরাগীদের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগের কথা হারুন তার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে জানতে পেরেছিল। হারুন এটাও বুঝতে পেরেছিল যে ইমাম যখনই উপযুক্ত সুযোগ পাবেন তখনই স্বয়ং বিপ্লব করবেন কিংবা তার সঙ্গীদেরকে আন্দোলনের নির্দেশ দেবেন, ফলে তার হুকুমতের পতন হবে অনিবার্য। তাই হারুন বিষ প্রয়োগ করে আপোষহীন এই ইমামকে শহীদ করার সিদ্ধান্ত নেয়।
শাহাদাতের 3 দিন আগে ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম তাঁর কারারক্ষী মুসাইবকে ডাকিয়ে এনে বলেছিলেন, আমি আজ রাতে মদিনা যাব যাতে আমার পুত্র আলী তথা ভবিষ্যতের আলী ইবনে মুসা রেজা আলাইহিসসালামের কাছে ইমামতের এবং আমার পর আমার খলিফা ও ওয়াসির দায়িত্ব অর্পণ করতে পারি। কারারক্ষী বলল, এত সব প্রহরী বা কারারক্ষী, তালা ও শেকল যা দিয়ে ইমামকে বেঁধে রাখা হয়েছিল, এই সব কিছু থাকার পরও কি আপনি আশা করেন যে এখান থেকে আপনাকে বের হতে দেওয়ার সুযোগ করে দেব? ইমাম বললেন, হে মুসাইব, তুমি কি মনে করো আমাদের ঐশী বা খোদাই শক্তি কম? এরপর এক পর্যায়ে তিনি বললেন, আমি ঠিক সেই ইসমে আজমে ইলাহি দিয়ে, যা দিয়ে আস বিন বারখিয়া তথা হজরত সুলাইমান আলাইসালামের মন্ত্রী সাবার রানী বিলকিসের প্রাসাদকে চোখের এক পলক ফেলার সময়ের মধ্যেই ইয়েমেন থেকে ফিলিস্তিনে নিয়ে এসেছিল। আমি আল্লাহকে সেই একই ইসমে আজমে ইলাহি দিয়ে ডাকব ও মদিনায় যাব। ইমাম ওই দোয়াটি পড়ে ও অদৃশ্য হয়ে যান, আর কিছুক্ষণ পর ফিরে আসেন এবং নিজের হাতেই কারাগারের শেকলগুলো দিয়ে নিজের পা মুবারক বাঁধেন।
ইমামের কারারক্ষী মুসাইবের বর্ণনা অনুযায়ী অলৌকিকভাবে মদিনায় যাওয়া ও সেখান থেকে আবারও বাগদাদের উপকণ্ঠে সেই কারাগারেই ফিরে এসেছিলেন ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম। এরপর তিনি বলেছিলেন, আমি তিন দিন পর দুনিয়া থেকে বিদায় হব, আর ঠিক তিন দিন পরই তিনি শহীদ হন। ইমাম মুসা কাজিম আলাইসাল্লামের বরকতময় কয়েকটি সংক্ষিপ্ত বাণী তুলে ধরে শেষ করব আজকের এই আলোচনা। তিনি বলেছেন, খোদা পরিচিতির পরই আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম পন্থা হল নামাজ। বাবা মায়ের প্রতি সদাচরণ এবং হিংসা, স্বেচ্ছাচার, অহংকার ও দাম্ভিকতা পরিহার করা। দুই, বিনয়ের অর্থ হল মানুষের সঙ্গে সেরকম আচরণ করো যেরূপ তুমি মানুষের কাছে আশা করো। তিন, যদি কেউ পার্থিব জীবনের প্রতি আকৃষ্ট হয় তবে তার হৃদয় থেকে আখেরাতের ভয় বিদায় নেয়।
শুনলেন ইমাম হজরত মুসা কাজেম আলাইসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনাটি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, আজ 15 ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, আদর্শকে বইমেলায় স্টল বরাদ্দের আদেশ স্থগিত প্রথম আলো। থামছে না মৃত্যুর মিছিল, তুরস্ক সিরিয়ায় নিহত ছাড়ালো 41,000 ইত্তেফাক। গায়েবি মামলাকে হাতিয়ার করে দমনপীড়ন চলছে, বিএনপির অভিযোগ যুগান্তর। মানুষ খুন করলে কি ভাইরাল হওয়া যাইব? শুভ কালের কণ্ঠ। বিশেষজ্ঞরা বলছেন আদানির সাথে এ বিদ্যুৎ চুক্তি ভয়াবহ বৈষম্যমূলক। বাংলাদেশ প্রতিদিন। কলকাতা শিরোনাম, সেনাবাহিনীতে মুসলিমদের জন্য 30% সংরক্ষণ চাই সংবাদ প্রতিদিন। প্রেমিকার দেহ ফ্রিজে রাখার খানিক পরেই অন্যজনকে বিয়ে, আনন্দবাজার পত্রিকা। মাঝর রাতে পুলিশ কর্তাদের সঙ্গে অমিত শাহের বৈঠক, বিতর্ক তুঙ্গে। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সর্বজনীন পেনশন মাসে সর্বনিম্ন চাঁদা হতে পারে 500 টাকা, প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে। আপাতত 1,000 টাকা করে রাখা হলেও মাসে 500 টাকা চাঁদা দিয়েও সর্বজনীন পেনশনের আওতায় আসতে পারবেন নাগরিকেরা, এমন কথাই চিন্তা করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে, জন প্রতি মাসে 500 টাকা করে নিলে 10 বছর পর পেনশন তহবিলের আকার দাঁড়াবে 60,000 কোটি টাকা। বাড়তি চাঁদা যোগ করলে তা 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে।
চাঁদা দেয়া 18 বছর বয়সে শুরু হবে এবং 60 বছর বয়সে গিয়ে বন্ধ হবে। তারপর বাকি জীবন পেনশন মিলবে। উচ্চ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে মাদকাসক্তি, ভয়াবহ এ শিরোনামটি ইত্তেফাকের। বিস্তারিত খবরে বলা হয়েছে, একটি সুশিক্ষিত জাতি তৈরি হয় শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এটি সর্বোচ্চ স্তর, যেখানে দেশের সর্বোচ্চ মেধাবীরা পড়ার সুযোগ পায়। কিন্তু উদ্বেগের বিষয়, এসব মেধাবী উচ্চ শিক্ষার্থীরাই মাদকের ছোবলে আক্রান্ত হচ্ছে। শুধু তরুণদের মাঝে নয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে তরুণীদের মাঝেও আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে মাদকের বিস্তার। অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো হয়ে উঠেছে মাদক বিস্তারের নিরাপদ আশ্রয়স্থল। মানুষ খুন করলে কি ভাইরাল হওয়া যাইব? কালের কণ্ঠের এ ভয়াবহ খবরে লেখা হয়েছে, একটি মুরগির দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন শুভ নামে এক যুবক। মুরগি জবাই করার সময় তিনি প্রায়ই ক্রেতাদের সামনেই বলতেন, এত মুরগি জবাই করে ভাইরাল হই না তো, তো মানুষ খুন করলে কি ভাইরাল হওয়া যাইব? তার এ কথা অনেকে হেসে উড়িয়ে দিলেও বাস্তবে সে তাই ঘটাল। গত 31 জানুয়ারি কলেজ ছাত্র বাপ্পি হত্যাকাণ্ডে অভিযুক্ত হলে গতকাল রাতে শুভকে পুলিশ গ্রেপ্তার করে। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এ ঘটনা ঘটেছে। যুব সমাজ কেন এমন হচ্ছে, এ প্রশ্ন আজ সর্বত্র। আদানির সাথে এ বিদ্যুৎ চুক্তি ভয়াবহ বৈষম্যমূলক, বাংলাদেশ প্রতিদিনের এ প্রতিবেদনে লেখা হয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কোম্পানি যেখানে বছরে প্রায় 20,000 কোটি টাকা নিয়ে যাচ্ছে, সেখানে এর সঙ্গে বাড়তি যোগ হয়েছে ভারতের আদানি গ্রুপ। তারা ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে নিয়ে যাবে 1,26,581 কোটি টাকা। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে তাদের কয়লা আনার জন্যও বিশাল ব্যয় গুনতে হবে বাংলাদেশকে। শুধু কয়লার জন্যই দিতে হবে 45% বেশি মূল্য, সব অর্থই পরিশোধ করতে হবে মার্কিন ডলারে। তথ্য গোপন করে বাংলাদেশের সঙ্গে এই ভয়াবহ বৈষম্যমূলক চুক্তি করেছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। সব মিলিয়ে প্রায় 3 গুণ বেশি দামে আদানি থেকে বিদ্যুৎ কিনতে হবে বাংলাদেশকে। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। সেনাবাহিনীতে মুসলিমদের জন্য 30% সংরক্ষণ চাই, নীতিশের দলের নেতার দাবিতে বিতর্ক। সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সেনাবাহিনীতে সংরক্ষণ তাও আবার ধর্মের ভিত্তিতে। আজব দাবি করে বিতর্কে জড়ালেন বিহারের সংখ্যালঘু নেতা গোলাম রসুল বেলায়াভি। ওই জেডিইউ নেতার আরও দাবি, বিজেপি সবসময় সেনাবাহিনীর সাফল্যের আড়ালে লুকিয়ে পড়ে। তিনি বলেছেন, বিজেপি নিজেদের ভুলভ্রান্তি ঢাকতে সেনার আড়ালে লুকিয়ে পড়ে। ওরা ভোটের জন্য সেনা জওয়ানদের রক্ত নিয়েও আপোষ করতে পারে। এরপরই জেডিইউ নেতা বলে দেন, দেশের মানুষের সেনার উপর ভরসা আছে, তবে সেনায় মুসলিমদের জন্য 30% সংরক্ষণ থাকা উচিত। প্রেমিকার দেহ ফ্রিজে রাখার খানিক পরেই অন্যজনকে বিয়ে, স্বীকারোক্তি দিল্লির ধাবা মালিকের। আনন্দবাজার পত্রিকার এ খবরে বলা হয়েছে, ত্রিকোণ সম্পর্ক নিয়ে অশান্তি, প্রেমিকাকে তাই খুন করে বসলেন দিল্লির ধাবার মালিক সাহিল গাহৌলাত। প্রেমিকার দেহ ফ্রিজে রাখার ঘণ্টাখানেক পরেই অন্য মহিলার সঙ্গে গাঁট ছাড়া বাঁধেন সাহিল। মঙ্গলবার দিল্লি পুলিশকে এমনটাই জানালেন খুনে অভিযুক্ত ধাবার মালিক। গণশক্তি পত্রিকার খবর, ত্রিপুরার নির্বাচনের প্রাককালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠল। ত্রিপুরায় নির্বাচনে প্রচার করতে এসে 11 ফেব্রুয়ারি গভীর রাতে নির্বাচন দপ্তর ও রাজ্য পুলিশের বাছাই করা শীর্ষ পদাধিকারীদের সঙ্গে শাহ বৈঠক করেছেন। কংগ্রেসের সর্বভারতীয় নেতা গৌরব গগৈ সাংবাদিক সম্মেলন করে এ তথ্য দেওয়ার পরে তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অমিত শাহ নির্বাচনে কূটকৌশল অবলম্বনের জন্যই এই বৈঠক করেছেন বলে গগৈ অভিযোগ করেন। তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছে, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন প্রান্তিক আয়োজন রয়েছে কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আপনাদের হয়তো মনে আছে গত আসরে আমরা সূরা হাশুরের ১৯ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ আমরা এই সূরার ২০ থেকে ২৪ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই এই সূরার ২০ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون
جهنمের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়, জান্নাতবাসীরাই তো সফলকাম। আগের আসরের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই আয়াতে মুত্তাকিদের সঙ্গে আল্লাহর ব্যাপারে উদাসীন ব্যক্তিদের তুলনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করছেন, তোমাদের এটা দেখার প্রয়োজন নেই যে পৃথিবীতে কারা পার্থিব জগতের চাওয়া পাওয়া পূর্ণভাবে অর্জন করেছে এবং কারা পার্থিব জগতের প্রয়োজনগুলোই মেটাতে পারেনি। তোমরা বরং এটা দেখবে যে মৃত্যু পরবর্তী জীবনে এই দুই দলের মধ্যে কোন দল সফল হয়, কোন দলটি জাহান্নামে নিক্ষিপ্ত হয় আর কোন দলটি চিরকালীন শান্তির আবাস জান্নাতে প্রবেশ করে।
এই আয়াতের দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, এক, পার্থিব জীবনের জন্য কর্ম পরিকল্পনা প্রণয়ন করার আগে আমাদেরকে সাত পাঁচ ভেবে নিতে হবে, আমরা যেন মৃত্যুকে এই জীবনের সমাপ্তি মনে না করি, বরং মৃত্যুর মাধ্যমে আমরা যে চিরকালীন আবাসে প্রবেশ করতে যাচ্ছি সেটা ভাবি। আমাদেরকে সেই চিরকালীন আবাসের সুখ সমৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে, পার্থিব জগৎকে সেই চিরকালীন আবাসের শস্যক্ষেত্র মনে করে তাকওয়া অবলম্বন করতে হবে। দুই, হক ও বাতিল বা সত্য ও মিথ্যার মাঝখানে তৃতীয় কোনো পথ নেই, কাজেই মানুষের কর্মফল হয় জান্নাত অথবা জাহান্নাম, পরকালে এর বাইরে তৃতীয় কোনো স্থান আল্লাহ রাখেনি।
এবারে সূরা হাশরের ২১ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون
যদি আমি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম তাহলে নিঃসন্দেহে আপনি দেখতেন যে ওটা আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাতে তারা চিন্তা ভাবনা করে।
পবিত্র কোরআনের একটি বর্ণনাভঙ্গি হচ্ছে কোনো বিষয়কে পরোক্ষ উদাহরণের মাধ্যমে তুলে ধরা। এই আয়াতেও মানুষের অন্তরে সেই প্রভাব সৃষ্টিকারী পদ্ধতি অনুসরণ করে বলা হচ্ছে, আল্লাহর কালাম যদি সুদৃঢ় পর্বতমালার উপর অবতীর্ণ হয় তাহলে তা ফেটে যাবে এবং ভেঙে চুরে চুরমার হয়ে মাটির সঙ্গে মিশে যাবে, অথচ এই কোরআনের বাণী কিছু মানুষের অন্তরে বিন্দুমাত্র প্রভাব সৃষ্টি করে না, মনে হয় যেন তাদের অন্তর পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এ ধরনের মানুষ আল্লাহ তালার সামনে বিনয়ী হওয়ার পরিবর্তে দম্ভ ও অহংকার দেখায়। তারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে অস্বীকার করে। সূরা বাকারার 74 নম্বর আয়াতেও একই বিষয়ে বলা হয়েছে, এ ধরনের মানুষ পাহাড় ও জড় বস্তুর চেয়েও নিকৃষ্ট।
এই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, এক, ইসলামে মানুষকে দিনের দাওয়াত দেওয়ার সময় কখনো কখনো পরোক্ষ উদাহরণ অথবা ঐতিহাসিক সত্য ঘটনা বর্ণনা করা হয়। দুই, কোরআনের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শুধু চতুষ্পদ জন্তুর চেয়েই খারাপ নয়, বরং তারা জড় পদার্থ ও পাহাড়ের চেয়েও নিকৃষ্ট। তিন, মানুষের অন্তর কঠিন হয়ে যাওয়ার উদাহরণ হচ্ছে সে আল্লাহর কালামে পাক নিয়ে চিন্তাভাবনা করে না এবং কোরআনের সতর্ক বাণী থেকে শিক্ষা নেয় না। এবারে সূরা হাশরের 22 থেকে 24 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রাহমানুর রাহীম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দূসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আযীযুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়িরু লাহুল আসমাউল হুসনা يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি অদৃশ্য এবং দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি অতি দয়াময় পরম দয়ালু। তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি বিশ্বজগতের অধিপতি, যে কোনো ত্রুটি থেকে পবিত্র, পূর্ণ শান্তিময়, নিরাপত্তা দানকারী, প্রতাপশালী, পর্যবেক্ষক, মহাপরাক্রমশালী, অপ্রতিরোধ ও অতীব মহিমান্বিত। যারা তার শরীর স্থির করে আল্লাহ তা হতে পবিত্র ও মহান। তিনি আল্লাহ স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতি দানকারী, সুন্দরতম নামসমূহ ও গুণাবলী তারই। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
সূরা হাশুরের এই শেষ তিন আয়াতে মহান আল্লাহর কিছু গুণবাচক নাম বর্ণনা করা হয়েছে। আল্লাহ হচ্ছে মহান রবের বিশেষ নাম। এই তিনটি আয়াতই সেই আল্লাহর নাম দিয়ে শুরু হয়েছে। এরপর তিন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের মোট 15টি গুণবাচক নাম বর্ণনা করা হয়েছে। তিন আয়াতে যে গুরুত্বপূর্ণ ও প্রধান বিষয়টি তুলে ধরা হয়েছে তা হল, জাত ও সেফাত বা সত্তা ও গুণাবলীতে আল্লাহ এক ও একক এবং তাঁর সমকক্ষ কেউ নেই। মহান আল্লাহ বিশ্বজগতের স্রষ্টা এবং এই জগতের সব প্রকাশ্য ও গোপন বিষয়ের উপর তাঁর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। বিশ্বজগতের কোনো বস্তুই তার জ্ঞানের বাইরে নয়। তাঁর রহমতের ব্যাপ্তিও বিশাল এবং সব কিছুই সেই রহমতের অন্তর্গত। তিনি বিশ্বজগতের অধিপতি, মালিক ও শাসনকর্তা। তিনি সব ধরনের ত্রুটি, অসম্পূর্ণতা ও অজ্ঞতা থেকে মুক্ত ও পবিত্র। তিনি কারো প্রতি অবিচার করেন না এবং সবাই তার কাছে নিরাপদ। তাঁর নাম স্মরণ করলে নিরাপত্তা লাভ হয় এবং অন্তর প্রশান্তি লাভ করে।
সৃষ্টিজগতের সবকিছুর উপর তার পূর্ণ আধিপত্য রয়েছে। তিনি অপ্রতিরোধ এবং তাকে মোকাবেলা করার শক্তি কারোর নেই। তিনি কোনো সংকল্প করলে তা প্রতিহত করার কেউ নেই। একমাত্র তিনি এমন সত্তা যার রহমত অসীম ও অফুরন্ত। সমগ্র বিশ্ব চরাচরব্যাপী পরিব্যাপ্ত এবং বিশ্বজাহানের প্রতিটি জিনিসই তার বদান্যতা ও অনুগ্রহ লাভ করে থাকে। তার অবস্থান সবকিছুর ঊর্ধ্বে এবং এই সব গুণাবলীতে তার সমকক্ষ কেউ নেই। তিনি এমন এক স্রষ্টা যিনি তার সকল সৃষ্টিকে
অস্তিত্ব ও আকার দিয়েছেন। সৃষ্টি করার জন্য তিনি কারো কাছ থেকে যেমন সাহায্য নেননি, তেমনি অন্য কারো মডেলও অনুসরণ করেননি। তিনি সকল সৌন্দর্যের আধার। বিশ্বের সকল সৃষ্টি তার প্রশংসা ও মহিমা ঘোষণা করে এবং তিনি সকল ত্রুটি থেকে পবিত্র।
তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
صل على محمد وآل محمد.
এবার সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব, তবে এর আগে হাতে থাকা সর্বশেষ একটি খবরের বিস্তারিত। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থিতার জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু করেছেন সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর এবং জাতিসংঘে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি 2024 সালের সম্ভাব্য প্রধান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রথম চ্যালেঞ্জ হয়ে দেখা দিলেন। ট্রাম্প আগে থেকে তার নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন, তবে গত কয়েক মাস ধরে নিকি হ্যালির প্রার্থিতার বিষয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার নিকি হ্যালি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। গত নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের পক্ষে কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার জন্য ট্রাম্পের নেতৃত্বের বিষয়ে তিনি অশান্তি প্রকাশ করেন। গত 11 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীতে দেশের জনগণ ইসলামী শাসনের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে বলে সর্বোচ্চ নেতার মন্তব্য। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ইরানের প্রেসিডেন্ট রাইসির বৈঠক, যে কোনো পরিস্থিতিতে তেহরানের পাশে থাকবে বেইজিং। বাংলাদেশ সরকারের দুর্নীতির জন্য দ্রব্যমূল্য বাড়ছে বলে বিএনপির অভিযোগ, তথ্যমন্ত্রী বলেন বিএনপি ব্যবসায়ীদের উস্কানি দিচ্ছে। এবং ভারতের সনাতন হিন্দু রাষ্ট্র নিয়ে যাদের সমস্যা, তাদের অন্য দেশে চলে যাওয়া উচিত বলে মন্তব্য বাগেশ্বর ধামের বাবা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।